রহমাতের ঢেউ জেগেছে এসেছে রমজান, রহমাতের এই দশকে দয়া করো রহমা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে পবিত্র রমজানুল মুবারকের অনুষ্ঠান আশারে রহমত এতে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসুন শুরুতে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদ শরীফ পড়ল না, সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা ভালো ভালো নিয়ত করি, কেননা ভালো কাজে যত বেশি নিয়ত হবে তত বেশি সওয়াব অর্জিত হবে। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা নৈকট্য ও সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইলমে দ্বীন এর মাদানী ফুল পেশ করব, এবং যা বলবো সেটা নিজে আমল করার চেষ্টা করব। আপনারাও নিয়ত করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব এবং ইলমে দ্বীন অর্জন করব, যা শুনবো তার উপর আমল করব এবং অপর নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শিথিলতা, অবহেলা ও উদাসীনতা মানুষের আফসোস, অনুতাপ এবং হা হুতাশের কারণ স্বরূপ। উদাসীনতা আসে মানুষ যখন বেশি যে কোনো কাজের মধ্যে বেশি আফসোস করে, অনুতাপ করে এবং হা হুতাশার মধ্যে থাকে, তখন তার মধ্যে বেশি বেশি উদাসীনতা বিরাজ করে। এগুলো মানুষকে কল্যাণ ও মঙ্গল থেকে বঞ্চিত করে, পরকালীন সুখ শান্তি আরামায়েশ লাভ থেকে নিরাশ করে। তাছাড়া এগুলো মানুষের ইবাদতে বিঘ্ন ঘটায় এবং পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে, সর্বোপরি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে এই উদাসীনতা। উদাসীনতার বিষয়ে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আসুন তেমন একটি আয়াতে কারিমা আমরা শ্রবণ করি কনজুল ঈমান থেকে অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বাসি পক্ষে প্রিয় ইসলাম ভাইরা, যারা ধন সম্পদ, পরিবার, সন্তান সন্ততি ইত্যাদির মধ্যে বেশি মনোযোগী হয়ে যায় আর সেটা তাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে উদাসীন করে দেয়, গাফিল করে দেয়, অন্য মনস্কা করে দেয়, তো বুজুগানের দিন এই বিষয়ে খুব সতর্ক থাকতেন, তারপরও তাদের এই বিষয়ে আক্ষেপ অনেক বেড়ে যেত এবং তারা নফসকে কষ্ট দেওয়ার জন্য এই বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করতেন, এবং উদাসীনতা আসলে বাস্তবিক পক্ষে যে কত ক্ষতিকর বিষয় সে বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। আমরা আসুন সেই ধরনের অনেক ঘটনা এবং হাদিসে কারিমা শ্রবণ করি, যাতে আমাদের মধ্য থেকেও আমরা উদাসীনতা দূর করতে পারি। কোন নেককার ব্যক্তি তার উস্তাদ শিক্ষকের মৃত্যুর পর তাকে স্বপ্নযোগে জিজ্ঞাসা করল, হে আমার উস্তাদ, মৃত্যুর পর আপনি আপনার দুনিয়াবি কোন কাজটির জন্য অধিক আক্ষেপ করছেন? জবাবে তিনি বললেন, উদাসীনতা ও অসতর্কতামূলক কাজগুলোর জন্য আমি বেশি আক্ষেপ করছি। বর্ণিত আছে, এক ব্যক্তি হযরত সাইয়্যিদুনা জুন্নুন মিসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছিলেন, হে মহান ওলি, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন? তিনি জবাবে বললেন, আল্লাহ পাক আমাকে তার দরবারে দাঁড় করে বলেছেন, হে মিথ্যাবাদী, তুমি আমাকে ভালোবাসার কৃত্রিম দাবি করেছ, মূলত আমার থেকে তুমি সম্পূর্ণ উদাসীন ও অন্যমনস্ক ছিলে। কোন এক বুজুর্গ তার পিতার মৃত্যুর পরে স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, মৃত্যুর পর আপনি কিভাবে কাটাচ্ছেন? তিনি জবাবে বললেন, হে পুত্র, দুনিয়ায় আমি অত্যন্ত উদাসীন ও অসাবধান ব্যক্তি ছিলাম, আর সে অবস্থায় আমার মৃত্যু হয়েছে। এখন আমার তার চরম অশুভ ফল ভোগ করতে হচ্ছে। এই যে বুজুর্গানের দিনে ঘটনা আমরা শ্রবণ করলাম, বাস্তবিক পক্ষে তাদের প্রতিটা মুহূর্ত ইবাদত অতিবাহিত হতো, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকিরুল্লাহর মধ্যে অতিবাহিত হতো। তারপরও তাদের অবস্থা, তাদের বিনয়, তাদের নম্রতা এমন যে তারা তাদের জীবনটাকে উদাসীনতায় কাটিয়েছে বলে ঘোষণা দিচ্ছেন। বাস্তবিক পক্ষে তারা তাদের সময়গুলোকে এভাবে অতিবাহিত করতেন যেভাবে অতিবাহিত করলে আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যাবে। জাহরুর রিয়াদ নামক কিতাবে উল্লেখ আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সাথে ফিরিস্তা আজরাইল আলাইহিস সালামের গভীর বন্ধুত্ব ছিল। জিব্রাইল ইসলামেরা, যে কারণে আজরাইল আলাইহিস সালাম প্রায় ইয়াকুব আলাইহিস সালামের নিকট তাশরীফ আনতেন। একদা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, হে বন্ধু, আপনি কি আমার সাথে শুধু দেখা করতে এসেছেন, না আমার রূহ কবজ করার উদ্দেশ্যে এসেছেন? জবাবে আজরাইল আলাইহিস সালাম বললেন, না, আমার আগমনের উদ্দেশ্য শুধু আপনার সাথে সাক্ষাৎ করা। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে বন্ধু, আপনার নিকট আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। সেটা কি? যে যখনই আমার মৃত্যুর সময় উপস্থিত হবে তখন আপনি আমাকে জান কবজের পূর্বে সেটা অবহিত করবেন। আজরাইল আলাইহিস সালাম সেটা সম্মত হলেন এবং তিনি বললেন, আপনার জান কবজ করার পূর্বে আমার পক্ষ থেকে তিনবার সেই খবরকে জানানো হবে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার মৃত্যু আসন্ন। উভয়ের মধ্যে এরূপ কথোপকথনের কিছুদিন পর হযরত ইয়াকুব আলাইহিস সালামের জীবনের অন্তিম মুহূর্তে ফিরেশতা আজরাইল হঠাৎ এসে উপস্থিত হলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? ফিরেশতা আজরাইল নিঃসংকোচে প্রকাশ করলেন যে আপনার জান কবজ করার জন্য এসেছি। এ জবাব শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পরম বিস্ময়ের সাথে বললেন, আপনি কি আমার মৃত্যুর পূর্বে অন্ততপক্ষে তিনবার আমাকে সে খবর জানাবেন বলে ওয়াদা করেননি? তার এ কথার জবাবে ফিরেশতা আজরাইল বললেন, আল্লাহ নবী, আমি নিশ্চয়ই আপনার নিকট মৃত্যুর অগ্রিম খবর দিয়ে দূত পাঠিয়েছি, কিন্তু আপনি সেটার প্রতি ভ্রুক্ষেপ করেননি। আপনার কালো চুলের পরে সাদা চুল হয়ে যাওয়া, আপনার দৈহিক শক্তি কমে গিয়ে দুর্বলতা বৃদ্ধি পাওয়া, আপনার দেহের সবলতা, এটার মধ্যে বক্রতা অর্থাৎ অনেকটা ঝুঁকে যাওয়া, এটাই হলো আমার পক্ষ থেকে মৃত্যুর দূত। এই তিনটি অবস্থায় মৃত্যুর পূর্বে আপনার কাছে আমার আগাম খবর, কিন্তু আপনি তা অসতর্কতার কারণে বুঝতে পারেননি। প্রিয় ভাইরা, বাস্তবিকপক্ষে আম্বিয়া আলাইহিমুসসালাম তারা মাসুম, তারা কখনো গুনাহ করেন না, তারা প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত করেন। কিন্তু দেখুন যে মৃত্যুর পূর্বে যে বিষয়গুলি হয় সাধারণত সেই বিষয়গুলির প্রতি আমাদের দৃষ্টি থাকে না, বরং শয়তান এখানে আমাদেরকে উদাসীনতার চাদর দিয়ে ঢেকে রাখে। সেটা কিভাবে? যে শয়তান যদি আমাদের চুল পেকে যায় তাহলে আমাদের এখন বর্তমানে শয়তান বিভিন্ন ধারণা আমাদের সৃষ্টি করে যে আসলে তোমার তো মৃত্যুর সময় হয়নি, এটা এভাবে রোগের কারণে বা ওয়েদার খারাপ ইত্যাদির কারণে চুল পেকেছে। আর যদি একটু আমাদের শারীরিক দুর্বলতা চলে আসে বা অনেক প্রকট জ্বর হয় তখন আমাদের শয়তান এভাবে আশ্বাসা দেয়, এটা সাময়িকের জন্য, এটা সেরে যাবে। কিন্তু আমাদের কি এটা খেয়াল নেই? কিন্তু আমরা কি দেখি না যে যুবক ইন্তেকাল করে, শিশু ইন্তেকাল করে, বৃদ্ধ ইন্তেকাল করে? তো বুজুর্গানের দিন বলেন যে দুনিয়াতে আসার তো একটা ধারাবাহিকতা সিস্টেম রয়েছে, কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই। যে কেউ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। তো চুল যদিও সাদা হয়ে গেছে, আমরা ধরে নিলাম এটা অসুস্থতার কারণে বা বিভিন্ন রোগের কারণে ইত্যাদি, কিন্তু যদি এটাকে আমরা সেই মৃত্যুর দূত হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের পরকালীন প্রস্তুতি নিতে সহজ হবে। পরকালীন প্রস্তুতির ক্ষেত্রে আমরা এগিয়ে যাব, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের প্রতি আমরা ইবাদতে মগ্ন হয়ে যাব। কিন্তু সেই বিষয়টাকে শয়তান কি করে আমাদেরকে সেই জায়গাটার মধ্যে উদাসীনতা সৃষ্টি করে দেয় এবং সেই বিষয়টাকে আমাদের গুরুত্ব দেয়া থেকে বঞ্চিত করে দেয়। হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহ তাআলাই বলেছেন, জনৈক বিখ্যাত বুজুর্গের রোগাক্রান্ত হবার সংবাদ শুনে আমি তাকে দেখতে গেলাম। তার শিয়র দেশে এবং পার্শ্বে শিষ্যগণ উপবিষ্ট ছিল, তার ছাত্ররা উপবিষ্ট ছিল, তিনি কান্না করছিলেন। তা দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে বুজুর্গ, এই মুমূর্ষু অবস্থায় আপনি কি দুনিয়ার বিষয়বস্তুর বিচ্ছেদ জনিত কারণে কান্না করছেন? তিনি জবাব দিলেন, না, বরং আমি আমার নামাজের ত্রুটির জন্য কান্না করছি। বস্তুত আমি আমার জীবনের সব নামাজই বরবাদ করে দিয়েছি। তার কথা শুনে অবাক হয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর, কি বলছেন আপনি, আপনার সারা জীবনে নামাজ কিভাবে বরবাদ হলো? তিনি বললেন, সারা জীবন আমি নামাজ আদায় করেছি ঠিকই, কিন্তু কিয়াম করেছি, রুকু করেছি, সেজদা দিয়েছি এবং কিরাআত পাঠ করেছি সত্যি, কিন্তু সর্বক্ষেত্রেই আমার অন্তরে উদাসীনতা বিরাজ করেছে। নামাজের কোন রুকুনের প্রতি আমার মনোযোগ ও একাগ্রতা ছিল না। আজ এ মুহূর্তে আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যাচ্ছে। এই কথা বলে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে একটি কবিতার কয়েকটি পংক্তি আবৃত করলেন, যার অর্থ কিছুটা এমন, রোজ কিয়ামতে আমার কি অবস্থা হবে তা চিন্তা করে আমি হতাশায় জর্জরিত। জগতের সুখ শান্তি, আরাম আয়েশ, মান সম্মান ও এত ভোগ বিলাসের পর কবরের ঘোর অন্ধকারে গিয়ে একাকী কি অবস্থায় পড়তে হবে তা আমি বলতে পারি না। অতঃপর যখন আমলনামা আমার হাতে প্রদান করা হবে তা দেখে তখন আমার কি অবস্থা হবে তা আমি জানি না। হে আল্লাহ, আমার প্রতিপালক, শুধু তোমার উপরে আমার ভরসা, তোমার রহমতের উপরে ভরসা, তোমার উপরে ভরসা এবং তোমার নিকটে সব আশা আকাঙ্ক্ষা। তোমার অনুগ্রহ, তোমার রহমতে, তোমার দয়া ব্যতীত আমার কোনো বাঁচার উপায় নেই। অতএব হে আল্লাহ, তোমার অসীম দয়ায় তুমি আমাকে সেই ভীষণ রোজ কিয়ামতে ক্ষমা করে দিও। ইসলাম ভেরা, বাস্তব পক্ষে যে এখানে নামাজের কথা বলা হয়েছে, যে আল্লাহর ওলিরা নামাজ এভাবে পড়তেন যে তাদের নামাজের মধ্যে একাগ্রতার অবস্থা এমন ছিল যে তাদের যদি নামাজরত অবস্থায় ঘরের মধ্যে আগুনও লেগে যেত তো তারা সেটার দিকে ভ্রুক্ষেপ করতেন না, তারা নামাজ পড়তেন। এমনও ঘটনা রয়েছে যে আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে ইবাদতেরত, তার শরীরের মধ্যে সাপ পেঁচিয়ে ধরেছে, কিন্তু তিনি আল্লাহর ইবাদতে মশগুল, সাপের দিকে কখনো ভ্রুক্ষেপ করেননি। তাদের অবস্থা এমন ইবাদতের, আর আমাদের অবস্থা কেমন? এই যে ঘটনা শ্রবণ করলাম, এটা তো বাস্তবিক পক্ষে এটা আমাদের অবস্থা, যে আমরা নামাজের মধ্যে রুকু, সেজদা ইত্যাদির মধ্যে, কেরাআতের মধ্যে সব ক্ষেত্রে উদাসীনতা আমাদের বিরাজ করে। আমরা নামাজের মধ্যে একাগ্রতার সাথে মনোযোগী হই না, বরং নামাজের মধ্যে বন্ধু বান্ধবের আড্ডা, কোথাও দাওয়াতে গেলে সেই বিষয়টা এবং দোকানের হিসাব, ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা নামাজের মধ্যে চিন্তা করি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা বলেন তার কিতাবের মধ্যে, যে বান্দা নামাজের মধ্যে যে সময়টুকু সে আল্লাহ তাআলার দিকে ধ্যান তার মগ্ন রয়েছে, আল্লাহ তাআলার দিকে তার মনোযোগ ছিল, সেই অংশটুকুর সওয়াব পাবে, আর যে অংশটুকুর মধ্যে সে উদাসীন ছিল সেই অংশটুকুর সওয়াব পাবে না। এটা বড়ই চিন্তার বিষয়। আমরা চার রাকাত নামাজ পড়লে দেখা যায় তিন রাকাতের মধ্যে দুনিয়া চিন্তা ভাবনায় মগ্ন থাকি। এর মধ্যে একটি বিষয় স্মরণীয়, যে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা ভাবনা করে আবার তাৎক্ষণিক সেটাকে সরিয়ে নামাজের মধ্যে চলে আসে তখন সে গুনাহগার হবে না। তা আমাদের উচিত যখন আমরা নামাজ পড়ব নামাজের মধ্যে একাগ্রতা সৃষ্টি করার চেষ্টা করব এবং উদাসীনতা বর্জন করে নামাজের শুরু থেকে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটা মুহূর্তে গভীর মনোযোগ সহকারে প্রতিটা রোকনকে আদায় করতে হবে। ওয়ুনুল আখবার নামক কিতাবে হযরত সাকিব বলকি রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন তিনটি বিষয় আছে যা মানুষের মুখে সচরাচর শোনা যায় কিন্তু বাস্তবে ও কার্যক্ষেত্রে তার পরিচয় পাওয়া যায় না। যেমন মানুষ মুখে বলে যে আমরা আল্লাহর বান্দা এবং তারই অনুগত, অথচ কাজের বেলায় দেখা যায় যে তারা প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার অবাধ্যতা প্রদর্শন করে চলেছে। একইভাবে মানুষ মুখে বলে যে আল্লাহ পাক আমাদের রুজি রোজগারের জিম্মাদার, সুতরাং এই ব্যাপারে শুধু তারই ভাবনা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মানুষ বসে থাকছে না, বরং রুজি রোজগার এবং আয় উপার্জনের জন্য আল্লাহর উপর এতটুকু নির্ভর না করে নিজেরাই সম্পদ লাভের জন্য উঠে পড়ে লেগে গেছে। নাম্বার তিন, মানুষ মুখে এরূপ বলে যে প্রত্যেকের কাছে মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যুবরণ করা সবার জন্য অবধারিত, কিন্তু যারা এ কথা বলে তাদের কর্মব্যস্ততা ও চাঞ্চল্যতা, বিশেষত বিভিন্ন পার্থিব বিভিন্ন দুনিয়াবী বিষয়ের ব্যস্ততা ভাবনা দেখে মনে হয় তারা কখনো মৃত্যুবরণ করবে না। প্রিয় ইসলাম হেরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের সর্বদা মনে রাখতে হবে রোজ কিয়ামতে মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে অবশ্যই দাঁড়াতে হবে, তার কাছে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হবে, সে বড়ই কঠিন ব্যাপার। অতএব আমরা কোনো ক্রমেই আল্লাহর ভয় থেকে মুক্ত হতে পারবো না, বরং তার প্রতিটি আদেশ নিষেধকে মনে প্রাণে পালন করতে থাকতে হবে এবং নিজেকে সম্পূর্ণভাবে তার দিকে সমর্পণ করে দিতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, এক হাদিসে পাকের মধ্যে রয়েছে যা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে নকল করেন। আরশে মুআল্লার নিচে লিখিত রয়েছে, আমার অনুগত ও বাধ্যগত বান্দার প্রতি আমি রহমত বর্ষণ করে থাকি। সুবহানাল্লাহ, যে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি, যে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করি, যে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ, উল্লেখিত হাদিসের মর্মানুযায়ী সবার কর্তব্য হচ্ছে ইখলাসের সাথে ও আনুগত্যের সাথে মনে প্রাণে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হওয়া, যে কোনো সংকট ও সমস্যায় ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর প্রদত্ত নিয়ামত সময়ে শুকরিয়া আদায় করা এবং সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর যে কোনো বিধান ও ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা, তখনই আমরা উদাসীনতা থেকে বাঁচতে পারবো এবং আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারবো। আর যদি আমরা এই যে হাদিসে কারিমা শ্রবণ করলাম, যদি আমরা এর উপর আমল না করে স্মরণে না রাখি এই বিষয়গুলো, তাহলে আল্লাহ তাআলার ইবাদত থেকে সরে যাব, পাশাপাশি আমাদের মধ্যে উদাসীনতা বিরাজ করবে, আর এরই এক সময় হয়তোবা আমরা উদাসীনতার চাদর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, পরকালের অশান্তি এবং আজাবের মধ্যে গ্রেফতার হয়ে যাব। প্রিয় ইসলাম ভাই ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ ওয়ালা যারা রয়েছেন তারা সব সময় চেষ্টা করেন যে নিজের ইবাদতকে কিভাবে স্বচ্ছ করা যায়, কিভাবে ইখলাস দ্বারা সজ্জিত করা যায়, কিভাবে আল্লাহ তাআলার দরবারে এই আমল উপযোগী হবে, কবুল হবে। সেই জন্য আল্লাহ ওয়ালা যারা রয়েছেন তারা সবসময় চেষ্টা করতেন, আর আল্লাহ তাআলাও তাদের প্রতি বিভিন্ন ভাবে দয়া করতেন, কখনো ইলহামের মাধ্যমে, কখনো বা তাদেরকে কোনো বুজুর্গানের দিনের সংস্পর্শে যাওয়ার কারণে তাদেরকে মাদানী ফুল দিয়ে তাদেরকে সংশোধন করে দিতেন। আসুন তেমন একটি ঘটনা শ্রবণ করি এবং আমরাও এ থেকে শিক্ষা অর্জন করে নিজের ইবাদতকে শুদ্ধ করি এবং উদাসীনতা দূর করি। একবার এক ব্যক্তি নামাজ শুরু করে যখন সূরা ফাতিহা ইয়াকা নাবুদু এ পর্যন্ত পৌঁছলো, তখন তার মনে হলো যে সত্যি সে আল্লাহর খাঁটি ইবাদত করছে। সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ এলো, বান্দা তুমি মিথ্যাবাদী, তুমি আল্লাহর ইবাদত করছো না, বরং রিয়ায় লিপ্ত রয়েছো। এই আওয়াজ শুনে লোকটি সাথে সাথে তওবা করে এক নির্জন স্থানে গিয়ে ইবাদত পুনরায় শুরু করলো, নামাজ পুনরায় শুরু করলো। কিন্তু এবারও যখন সে এই আয়াতে পাক তেলাওয়াত করলো, অদৃশ্য থেকে আওয়াজ এলো, তুমি মিথ্যাবাদী, তুমি তোমার ধন সম্পদের ইবাদত করছো। এ কথা শুনে সে তার ধন দৌলত সবই আল্লাহ তাআলার পথে দান করে দিল। তারপর পুনরায় তিনি আবার নামাজ আরম্ভ করলো, যখন ওই আয়াতে কারিমা পাঠ করলো তখন একই ভাবে এরকম আওয়াজ এলো, তুমি সত্যবাদী নও, বরং তুমি তোমার পোশাক পরিচ্ছদের ইবাদত করছো। এরপর লোকটি তার মূল্যবান যে পোশাকগুলি ছিল সেগুলোকে দান করে দিয়ে তিনি সাধারণ পোশাক পরিহিত করে পুনরায় নামাজে মগ্ন হলেন, নামাজ আরম্ভ করলেন আর উক্ত আয়াতটি পাঠ করল, তখন পূর্বের ন্যায় অদৃশ্য আওয়াজ এলো যে হে বান্দা, এবার তুমি সত্যি বলছো যে আমার ইবাদত করছো। বর্ণিত আছে একবার একটি লোকের কোনো মূল্যবান একটি বস্তু হারিয়ে গেল, সে নিজে তা কাউকে দিয়েছেন না তার থেকে কেউ চুরি করে নিয়ে গিয়েছে, সেটা তার স্মরণে আসছিল না। এই ঘটনার পর যখন সে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেল, তো সেই হারানো বস্তুটির কথা পরিষ্কার স্মরণ হয়ে গেল। সুতরাং নামাজ শেষ করে সে তার গোলামকে আদেশ করলো, যাও অমুক ব্যক্তির কাছ থেকে আমার সে বস্তুটি নিয়ে এসো। এরূপ নির্দেশ শুনে গোলাম তাকে জিজ্ঞাসা করল, হে মহাজন, সে বস্তুর ব্যাপারটি আপনার কখন স্মরণ এসেছে, কখন মনে হয়েছে? লোকটি জবাবে বলল, নামাজের মধ্যেই আমার স্মরণ হয়ে গেছে। তখন গোলাম যে উত্তর দিল সেটা খুব মনোযোগ সহকারে আমাদের শোনা উচিত। তখন তার জবাব শুনে গোলাম বলল, সত্যি বলতে কি, তাহলে তো মহাজন আপনি নামাজের মধ্যে প্রকৃত পক্ষে আল্লাহর ইবাদত করেননি, বরং আপনার হারানো বস্তুর চিন্তায় মগ্ন ছিলেন। লোকটি তার গোলামের এমন গভীর কথা শুনে অবাক হয়ে গেলেন এবং অবাক তো হলেন, চিন্তাও করলেন, পাশাপাশি খুশিও হলেন। খুশি হয়ে তাকে মুক্ত করে দিলেন। তাই আমাদের উচিত পার্থিব জগতের মোহ মায়া লোভ লালসা বর্জন করে শুধু আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্যর মধ্যে নিজেকে সপোর্ট করে দেওয়া এবং এর দ্বারা পরলৌকিক সাফল্য অর্জনের চেষ্টা করা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। বাস্তবিক পক্ষে প্রিয় ইসলাম ভাইরা, উদাসীনতা এমন একটি বিষয় যে মানুষের এটা কিভাবে হায়াত কমে যাচ্ছে, কিভাবে ইবাদত থেকে বঞ্চিত হয়ে আমাদের জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে, সেটার প্রতি আমাদের ধ্যান খেল থাকে না, সেটার প্রতি আমাদের কোনো চিন্তা ভাবনা থাকে না, অথচ আমাদের জীবন খুব দ্রুত চলে যাচ্ছে। আর আমাদের জীবন থেকে যে মুহূর্তগুলো চলে যাচ্ছে সেটা ইবাদত বিহীন অবস্থায়, অথচ আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য, ইবাদতের জন্য। তো ইবাদতের মাধ্যমে কিভাবে রহমত প্রাপ্ত হওয়া যায়, আর পবিত্র রমজান মাস সেটা ওই ধরনের উদাসীনতা থেকে বাঁচার, ওই ধরনের রিয়া থেকে বাঁচার এবং ইখলাস দ্বারা, খোদা ভীতি দ্বারা, ইশকে ইলাহি দ্বারা, ইশকে রাসুল দ্বারা আমাদের ইবাদত বন্দিগী গুলোকে সজ্জিত করার মাস পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসকে সঠিকভাবে আমাদের কি করতে হবে, পবিত্র রমজান মাসে সঠিকভাবে আমাদের ইবাদত করতে হবে, ইবাদত করে আল্লাহকে রাজি করতে হবে। আর পবিত্র রমজান মাসে যদি আমরা আল্লাহকে রাজি করতে না পারি, আল্লাহ তাআলা রহমত প্রাপ্ত না হতে পারি, তাহলে আর কোন মাসে পারবো? প্রিয় ইসলাম ভাইরা, আসুন পরিশেষে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উদাসীনতার বিষয়ে পাঁচটি বাণী শ্রবণ করি। আর বাস্তবিক পক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অলসতা থেকে জাগ্রতকারী, উদাসীনতা থেকে জাগ্রতকারী নেকি দাওয়াতের পাঁচটি মাদানী ফুল যদি আমরা স্মরণ রাখি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এটা বিভিন্ন ক্ষেত্রে ঢাল হিসাবে কাজ করবে এবং আমাদের প্রতি ক্ষেত্রে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারক বাণী স্মরণ থাকবে এবং আমাদের উদাসীনতা বর্জন করার ক্ষেত্রে এটা খুব সহযোগী হিসেবে কাজ করবে। আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আসুন আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মোবারক বাণী শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে কালিমাটি মুকাশাফাতুল কুলুবের 34 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতদের উপর এমন এক সময় অচিরেই আসবে যখন তারা পাঁচটি বিষয়কে অত্যন্ত ভালোবাসবে আর পাঁচটি বিষয়কে ভুলে যাবে। নাম্বার এক, তারা দুনিয়াকে ভালোবাসবে অথচ আখিরাতকে ভুলে বসবে। নাম্বার দুই, তারা সম্পদকে ভালোবাসবে অথচ হিসাব নিকাশের কথা ভুলে বসবে। নাম্বার তিন, তারা সৃষ্টি জগৎকে ভালোবাসবে অথচ সৃষ্টিকর্তাকে ভুলে বসবে। নাম্বার চার, তারা গুনাহকে ভালোবাসবে অথচ তওবা করা ভুলে বসবে। নাম্বার পাঁচ, তারা অট্টালিকা ভালোবাসবে অথচ কবরের কথা ভুলে বসবে। মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, বাস্তবিক পক্ষে যদি আমরা এই পাঁচটি বিষয়কে স্মরণ রাখি, তো দেখা যাবে আমাদের মধ্যে পাঁচটি বিষয় কাজ করছে। যে পাঁচটি বিষয় আমাদেরকে আমল করা দরকার, সেই পাঁচটি বিষয় থেকে আমরা সম্পূর্ণ উদাসীন। আসুন সেই পাঁচটি বিষয় শ্রবণ করি, যে পাঁচটি বিষয় আমাদের সব সময় স্মরণ রাখতে হবে এবং এই বিষয়গুলো স্মরণ রেখে আমাদের আমল করতে হবে। সেটা কি, যে আখিরাতকে ভোলা যাবে না, আখিরাতকে আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। প্রতিটা কাজ যখন করব, তখন চিন্তা করতে হবে যে এটাকে আমার আখিরাতে কোনো উপকার হবে কিনা, এবং প্রতিটা কাজ করার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে খুঁজতে হবে, যে এই কাজের মধ্যে আমার নবীর তরিকাটা কি রয়েছে। তখনই সেটা কি হবে, আখিরাতের চিন্তার মধ্যে শামিল হবে, আখিরাতকে তখন ভুলে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না এবং পরকালের প্রস্তুতির মধ্যে এটা শামিল হয়ে যাবে, এর মধ্যে থেকে উদাসীনতা চলে যাবে। নাম্বার দুই, হিসাব নিকাশের কথা ভুলে বসবে। বাস্তবিক পক্ষে সম্পদের লালসাতে এখন মানুষ হারাম হালাল মিশ্রিত যে কোনো ভাবে সম্পদ উপার্জন করছে, কিন্তু এগুলো যে কিয়ামতের দিন তার প্রশ্ন হবে, আল্লাহর দরবারে তাকে দাঁড়িয়ে কি করতে হবে, এই হিসাব দিতে হবে, সেই হিসাব নিকাশের কথা মানুষ ভুলে গেছে। নাম্বার তিন, সৃষ্টিকর্তাকে ভুলে বসবে। অথচ সৃষ্টিকর্তাকে স্মরণ রাখার জন্য আমরা দুনিয়াতে, সৃষ্টিকর্তাকে রাজি করার জন্য আমরা দুনিয়াতে এসেছি, সৃষ্টিকর্তার ইবাদত করার জন্য আমরা এসেছি। অথচ আমরা সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে আমরা কি বিভিন্ন ধরনের সৃষ্টি জগৎকে ভালোবেসে এর মধ্যে জড়িয়ে রয়েছি, উদাসীনতার মধ্যে আমরা পড়ে রয়েছি, যেটা আমাদেরকে বর্জন করতে হবে। নাম্বার চার, যে গুনাহকে ভালোবাসবে অথচ তওবা করাকে ভুলে যাবে। বাস্তবিক পক্ষে এখন মানুষ কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় গীবত করে, কথায় কথায় মানুষ মানুষকে কষ্ট দেয়, কিন্তু সাথে সাথে তওবা করা ভুলে যায়। প্রিয় ইসলাম ভাইরো, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তাকে তওবা করা তার উপর একটা ওয়াজিব। যদি সে সাথে সাথে তওবা না করে, তাহলে গুনাহ করার পরে সাথে সাথে তওবা না করার কারণে তার আরেকটি গুনাহ হয়ে যায়। তো এইভাবে যখনই আমাদের গুনাহ হয়ে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব সাধ্যমতো, কিন্তু যদি কখনো শয়তান ও নফসের ধোকায় গুনাহ হয়ে যায়, তাহলে আমাদের সাথে সাথে তওবা করতে হবে। মৃত্যু কখন চলে আসে সেটা আমরা জানি না, এজন্য প্রতিটা মুহূর্তে আমাদেরকে তওবা করতে হবে। আমাদের নবী নূর নবী, যার কোনো গুনাহ নেই, যিনি মাসুম বেগুনাহদেরও সর্দার, তিনি প্রতিদিন প্রায় 70 থেকে 100 বার বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে তওবা করতেন। তো তিনি তওবা করতেন, সেটা আমরা গুনাহগার উম্মতদের জন্য এটা অনেক বড় শিক্ষা আমাদের জন্য। তো আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিতে হবে। নাম্বার পাঁচ, তারা অট্টালিকাকে ভালোবাসবে অথচ কবরের কথা ভুলে যাবে। বাস্তবিক পক্ষে আমাদের এখন সমাজে দেখা যায় যে মানুষের অহরহ প্রাসাদ অট্টালিকা নির্মাণ হচ্ছে, আর যেগুলো অনেক বড় বড় অনেক উঁচু উঁচু বিল্ডিং, যত উঁচুই বিল্ডিং করে না কেন, আমাদেরকে স্মরণ রাখতে হবে, আমি বিল্ডিং এর আমি প্রাসাদে যত উপরে থাকি না কেন, যদি মৃত্যু চলে আসে তাহলে আমাকে সেখানে আর রাখা হবে না, আমাকে আপনাকে সেই অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। তো এই জন্য আমাদেরকে যত আরাম আয়েশে থাকি না কেন, প্রাসাদ অট্টালিকায় থাকি না কেন, আমাদেরকে কি করতে হবে, সেই মৃত্যুর চিন্তা করতে হবে এবং অন্ধকার কবরের কথা স্মরণ করতে হবে। এই কবর থেকে উদাসীন হওয়া যাবে না। যদি আমরা কবর থেকে উদাসীন না হই, মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি আমরা উদাসীন না হই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা পরকালীন সাফল্যের জন্য দুনিয়াতে ইবাদত করতে পারবো, আল্লাহকে রাজি করতে পারবো, তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে তার সঙ্গী হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে উদাসীনতা বর্জন করে, উদাসীনতা ত্যাগ করে আল্লাহ তাআলার আনুগত্যের জন্য ইবাদত করার, আল্লাহকে রাজি করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবী গিলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহমতের ঢেউ জেগেছে এসেছে রমজান, রহমতের দশকে দয়া করো রহমান।